الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين وقال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ وكما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين الله تعالى شكرا لك وتسير الله تعالى مدرك حضر المفتي صاحب دامت بركاته এরশনি বাড়ির মজলিসে বিভিন্ন জায়গা থেকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাজি খুশির জন্য একত্রিত হওয়া আবার নিজ নিজ জায়গায় ফিরে যাওয়া আল্লাহর কাছে অনেক দামি আজকে আমি সৌভাগ্যবান হজরতের মজলিসে আসতে পেরে জিলকল মাস শুরু হয়ে গেছে জিলকদ মাসের দুই দিক দিয়ে ফজিলত আছে একটা হলো হজের মাস শাওয়াল জিলকদ জিলহজ আবার সম্মানিত মাসের অন্তর্ভুক্ত রজব রজবের পর শাবান তারপর রমাদান তারপর শাওয়াল তারপর জিলকদ আল্লাহ তাআলা আমাদের আখিরাতের উন্নতির জন্য দুনিয়াতে বিভিন্ন সুযোগ দেন আমাদেরকে দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী ক্ষণস্থায়ী জীবনের সাথে চিরস্থায়ী জীবনের সেতু বন্ধন এটা হলো ঈমান ও আমল ক্ষণস্থায়ী জীবনের সাথে চিরস্থায়ী জীবনের সেতু বন্ধন সেটা হলো ঈমান ও আমল আমাদের রূপকথার মধ্যে আমরা শুনি পলস পাথর পলস পাথরের ছোঁয়ায় লোহা সোনা হয়ে যায় তো পলস পাথর পাইলে তখন তো লোহাকে সোনা বানাইতে হবে তখন তো সুযোগ নষ্ট করে দেবে না যত বেশি পারা যায় যদি সময় যদি অল্প হয় আমি একটা হাদিস পড়ছি খুব বিখ্যাত আল্লাহ ওয়ালা অনেক বলেন এটা রসুল সাল্লাহ ইসলামের কথা খুব দামি কথা রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের কথা দামি হলেই স্বাভাবিক যে দুইটা নিয়ামত আছে সবাই কাছেই থাকে নিয়ামত কিন্তু অনেক মানুষ ধরে খেয়ে যায় ওই নিয়ামত পেরা নিয়ামত শুক্রাদাই করে না দুইটা নিয়ামত আছে হাতু ওল ফারাক সুস্থতা আর অবসর সুস্থতা তো বোঝা যায় অবসরটা অনেক সময় বুঝতে পারি না আমরা অবসরটাকে এই যে অবসরে যায় যখন মানুষ তখন টিভি কিনে ক্লাবের সদস্য হয় মুক্তি সাহেব ছোটবেলা আমাদের বলতেন কালবের বহু বছর হলো কিলাব তো যশোরের সব অঞ্চলে ক্লাবকে বলে কিলাব তাই না আপনারা যশোরে আছেন না মুক্তি সাহেবদের বাড়িতে খুলনা ওসব জায়গায় ক্লাব বলে না কিলাব বলে কিলাব কোন কিলাবে ওইজন্য আমাদের বলতেন যে কালবের বহুবচন কিরাম। এখন সময় কেমনে কাটাবে? আখেরাত বলে যে কিছু আছে এটা তো আমরা এখন ভুলে গেছি, সুস্থতা আছে তো এটাকে ধরে রাখার জন্য আপডেট করে খেলতে পারে যে আমার দাঁড়িয়ে সাথে আমার যেগুলো বয়স বেশি না যে কত বছর, এখন আমার আব্বা আমার হিসেবে তো বয়স কমে যাবে আমার, কিন্তু আমার ছাত্রদের হিসাবে তো অনেক বয়স আমার 53 বছর বয়স, দাঁড়ির সাথে এটা মিলে না, দাঁড়ি হইল এত সাদা যে 70-80 বছর মনে করে। আমার আব্বা এখন অসুস্থ হসপিটালে, তা আমি যে অনেক সময় রিক্সায় উঠলে আব্বাকে দেখতে যেতে রিক্সাওয়ালা ফিরে থাকে বলে আপনার আব্বাও আছে, অথচ আমাকে মানুষ এসব কথা বলে মানে বন্ধু বান্ধবরা বয়স কত আর তোমার, আমার খালা মামা তো আছেই কিন্তু দাঁড়িয়ে ভেঙে গেছে, কয় বছর বয়স রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় বছর বয়স হয়েছে? 63 বছর। বড় বড় আলিম ওলামা এরকম আছে 60-এর আগে ইন্তেকাল হয়ে গেছে, 40-এ ইন্তেকাল হয়েছে, 40-এর পরে ইন্তেকাল হয়েছে। আল্লামা সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি 40 বছর পার হওয়ার সাথে সাথে উনি সব মানে উনি তো বহু বড় একজন আলিম দিন, কত কিতাব ওনার, কিন্তু 40-এর পরে শুধু ইবাদত করতেন, এখন তো আর শেষ, সুস্থতা আর অবসর এই দুইটা নিয়ামত, তার মধ্যে বহু মানুষ ঢোকার মধ্যে আছে। কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মুফতি সাহেবের হুকুমে হুজুর আমাদের তবলিগে যেতে বলেন, এই জন্য আমি 1 বছর লাগাইছি তবলিগে, আলহামদুলিল্লাহ হুজুরের কারামত, এটা আমার মতো মানুষের জন্য দুর্বল টাইপের লোক আমি, হুজুর আমাকে অনেকেই তশকিল করছেন, হাজি আব্দুল মুফতি সাহেব রহমতুল্লাহ আলাই উনি তশকিল করছেন, সন্দীপের হুজুর মাওলানা ইদ্রিস সাহেব রহমতুল্লাহ আলী হুজুর হুসাইন মদিনার মধ্যে খলিফা ছিলেন, উনি রহমানিয়াতে হুজুর ওনাকে দাওয়াত দিচ্ছেন, উনি বয়ান করছেন তশকিল করছেন, তো ওনার তশকিল হয়েছে 1 বছরে নিয়ত করছি। আবার মুফতি সাহেব হুজুর তো সবসময় আমাদের তশকিল করে, আমাদের মাঝে নিয়ম আছে যে কেউ যদি চায় 1 বছর সব তবলিগে যেতে পারবে সে মাদ্রাসার সবকিছুর মধ্যেই থাকবে, সে ছুটি 1 বছর ছুটি তবলিগে ছুটি। এটা যে এই সাত সাহেবের ঘটনার পরে এরকম না, আমি 2003-এ সার লাগাইছি বহুত আগে, এবং 1998 সালে আমি হাজি আব্দুল মুফতি সাহেব হুজুরের রহমতুল্লাহ এর হুকুমে আমার শ্বশুরের সাথে আমি নিজামুদ্দিনের রমজানের শেষ ধরে ছিলাম, তখন আমি তবলিগে তেমন সময় লাগানো হয়নি আমার, তা আমরা ধরতে গেলে তবলিগে পড়ি পারি, আমার আব্বাও 3 জেলার জন্য বাইরে হয়েছেন, আমাদের তবলিগে সন্তান বলা যায় আউলাদে মুবাল্লিগিন, এই জন্য অনেক কথাই আসে আমাদের, অনেক কিছুই জানা তবলিগ বলাদের, একটা গল্প তবলিগে খুব খুব প্রসিদ্ধ, এখানে গল্পটা খুব ফিট হয়, যেটা নিয়ামত মানুষ খুব ধোকা খায়, তো একজন তবলিগে সাথী আমাদের বয়ান করতেছে, কয় রাজা আর মন্ত্রীর পোলার মধ্যে দোস্তি, রাজার ছেলে মন্ত্রীর ছেলে, তো কয়েকদিন পরে রাজার ছেলে তো আবার কি হয়ে গেছে রাজা হয়েছে, মন্ত্রীর ছেলে কোন কারণে তেমন কিছু না খুব সমস্যা করে গেছে, একজন তো রাজা এক উদ্যস্ত, তো রাজার ছেলে মন্ত্রীর ছেলে কইলো যে তুই পরশ পাথরটা তোরে দিব একটা নির্দিষ্ট সময়ের জন্য, তার সোনার ভালো লেগেছে অল্প কয়েকদিন দিব না বাজার থেকে লোহা কিন না সোনা বানাইস, তারপর লোহা কিন্তু আমার তো দরকার আছে ঢাকায় সাথে একজন ঢাকায় অনেক 1 বছর তো অনেক রকম লোকের আলহামদুলিল্লাহ সময় লাগাইছে, আরব আজম ইংরেজি আরবি বাংলা কত ভাষা উর্দু, তো আল্লাহ তালা পুরো দুনিয়া ভেবে এই কাজ, তো এখন এই সাথে ছিল ঢাকাইয়া সাথে এত সুন্দর বয়ান করতো, কয়ে যে এখন এই পরশ পাথর পায় বাজারে গেছে লোহার দাম, লোহার দাম শুনে এখন তার কাছে মনে হইতেছে যে দামটা বেশি, তো ঠিক আছে দাম কমলে কমবে কিনা বা কমলে কমতে পারে না কমতে পারে ঠিক নাই, তো লোহা আর কিনে নাই, যদি কমে দাম এটা অপেক্ষা, পরে আবার গেছে যে লোহার দাম কমছে কিনা, লোহার দাম তো কমলে কমতে পারে না কমতে পারে, এই যে কমতে পারে এই যে একটা আশা, এই আশায় আশায় তার লোহা কিনার সময় হয় নাই, তার পরস্পর ফেরত দেওয়ার সময় হয়ে গেছে, ঠিক এরকম আমরা বুড়াকালে করবো, সময় হলে করবো, এই কর্মকর্ম করতে করতে আমাদের আর কাজ করা হয় না। আমার আব্বা আমাকে ছোট্টবেলায় হেলসখানায় দিয়েছিলেন, যে বয়সে মানুষের খেলার বয়স ওই বয়সে আমি হাতে ধরে গেছেন আব্দুল্লাহ, আল্লাহ বলাতে সহমতে গেছেন আমার আব্বা, যেটা আমার দাদা ভাই ব্যবস্থা করছে, যাই করো আল্লাহ বলাতে সহমতে যাও। আল্লাহ বলা ওনাকে বুঝে দিছে উনি স্কুলে দিবেন আমাকে, তো ওই বয়সে খেলার বয়স, এখন দেখেন না স্কুলে যায় বাচ্চারা খেলার বয়সে ইয়া বস্তা নিয়ে যায় বড় হয়ে দুষ্টামি করে, পড়ার বয়স এত ছোটবেলায় বাচ্চাদেরকে যে প্লে গ্রুপ যেটা এই সময় তো আল্লাহ আল্লাহ একটু এই সময় নামাজের জন্য চার পিতে নিষেধ করে আল্লাহ আল্লাহ থাকির আমাদের বয়ানের মধ্যে আছে যে সাত বছর বয়সে নামাজের আদেশ করতে বলছে, রমজানের রোজাও সাত বছর বয়সে, এক বাচ্চা তার বাচ্চাকে রোজা রাখাইছে অনেক ছোটবেলায়, এত ছোট বাচ্চা যে বাচ্চা মারা মরে যাওয়ার অবস্থা গেছে, থানের বয়ানের মধ্যে আছে পাঁচ বছর বয়সে, সবাইকে দাওয়াত দিছে যে বাচ্চা আজকে ইফতারি করবে সবাইকে নিয়ে রাজা ইফতারি খাওয়াবো, এখন তিনটে চারটের সময় তো বাচ্চা মরে যাওয়ার অবস্থা, ওরা হাকিম সাহেবকে আনছে যে রোজা যেন ঠিক থাকে এইভাবে চিকিৎসা করতে হবে, তো হাকিম সাহেব বলে বাচ্চার সামনে লেবু কাটছে, লেবু কাটছে বলে বাচ্চার মুখে কি এসে বসছে পানি এসে বসছে, এটা আলহামদুলিল্লাহ রোজা টিকে গেছে, তো ধানের কথা যে কি মানে আছে এটা দেখতে তো খুব সুন্দর, ওই যে মাওলানা যে আমাদের ফখরুল সাহেব এখন হুজুরের কথা শোনালেন না, যে আল্লাহ ওনাদেরকে শিখতে হবে ধানি রহমতুল্লাহ বয়ানের মধ্যে বারবার আসে এই কথা যে ওলা মাইকে জিজ্ঞেস করো তুমি কি বুঝো তোমার এত শয়তান নাকে তুলে দিয়ে ঘুরাইব, হাদিসে কি বলা হয়েছে এটা, কখন কি করতে হবে রসুল শিখাই দিচ্ছে, সাত বছর হোক এত ছোটবেলা থেকে এত কষ্ট দাদা হবে রাখতে পারে রাখবেন না, এত ছোট বাচ্চা কোথেকে নিছে যে সাত বছর বয়সে না আমাদের কথা, তা আমাদের তো এটা মনে আসে না, এটা একটা সমস্যা কি, এই জিনিসগুলো বুঝতে হবে। তা আমার আব্বা আমাকে মাদ্রাসা দিবেন, তো হাজি আব্দুল মুকি সাহেব রহমতুল্লাহ আলী চাঁদপুরে হাফেজ মহসিন সাহেব রহমতুল্লাহ আলীর কাছে লিখে দিয়েছেন চিঠি, এখন তো সব রহমতুল্লাহ আলী, এখন যা বলবো সব রহমতুল্লাহ, হাফেজ মহসিন সাহেব হুজুর বরাবর লিখছেন হাজি আব্দুল মুকি সাহেব যে প্রফেসর হামিদুর রহমান ইঞ্জিনিয়ার হামিদুর রহমান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান দুই ভাই, তারা আমার সাথে দাওয়াত তবলিগে মেহনত করে, তো হামিদুর রহমানের ছেলে রিজওয়ানুর রহমান তাকে আপনি ভর্তি করে নেন, চিরকোট লিখছেন হাজি আব্দুল মুকি সাহেব রহমতুল্লাহ, এই চিরকোট এটা আমার আব্বার যে হুজুরের সাথে সম্পর্ক ছিল ওই মরান আবদুল্লাহ সাহেব হুজুর শেখুল হাদিস মরান আজিজ সাহেব রহমতুল্লাহ আলী ওনার সাথে একসাথে পড়ছেন শফির ওসমান রহমতুল্লাহ কাছে ইন্ডিয়াতে দাবেন, উনি প্রথমে আমার আব্বা যখন ওনাকে বলছে আমার ছেলে স্কুলে ভর্তি হবে ছয় বছর হয়ে গেছে এখন বাচ্চাকে স্কুলে ভর্তি করবো, তো আমার আব্বা আমাকে সৈশুদ্ধ কোরআনের ব্যবস্থা করছে পড়ার, তা আমার ছেলের জন্য আপনি একজন হুজুর দেন, আমার ছেলে যেন সৈশুদ্ধ কোরআন পড়তে পারে স্কুলে যাবে, ওই আবদুল্লাহ হুজুর বলছে যে এইখানে কি হয়, তো এটা ড্রয়িং রুম ছিল বৈঠকখানা যেটা মধ্যে পর্দা লাগানো সোফা, আমাদের ড্রয়িং রুম কখনোই তেমন কোন আকর্ষণীয় কিছু ছিল না গরিবানা, কিন্তু তারপরেও ওলামাই কেরামের তো এখন হুজুরের এখানে যেরকম এরকম তো আমরা ছোটবেলায় কল্পনা করতে পারিনি, এখন তো আলহামদুলিল্লাহ হুজুর প্রথমে পছন্দ করেন নাই পরে আমরা হুজুরের টেকনিক করছি আর কি, হুজুরের বাসা যখন প্রথম কার্পেট লাগাইছে সোফা লাগাইছে হুজুরের ছেলেরা হুজুর অনেক নারাজ হয়েছে, তো দেখো তো ওদেরকে দিক শিখাইছে কি দুনিয়াদারি করার জন্য কেন, আর ওইখানে আরেক হুজুর ছিলেন উনি কেছেন যে হ্যাঁ আপনার বাসা দেখলে তো অনেক কি করবো দুনিয়াদারি, তা আমি হুজুরে বলছি হুজুর হাকিম আফতার সাহেব রহমতুল্লাহ আলাই তো আমাকে করাচ্ছে নিয়ে গেছিলেন, তো হজরত হাকিম আফতার সাহেব হুজুর একটা কথা বলতেন লোক আল্লাহ ওয়ালু কি জওয়ানি কো নহীন দেখতে বুড়াপাই কো দেখতে হ্যাঁ, লোক আল্লাহ ওয়ালু কি জওয়ানি কো নহীন দেখতে বুড়াপাই কো দেখতে হ্যাঁ, লোকেরা আল্লাহ ওয়ালাদের যৌবন দেখে না বুড়া বার্ধক্যকে দেখে, বার্ধক্যে বিশাল কিছু বাড়ি গাড়ি হ্যাঁ সোফা কত মানুষ আসতেছে এটাকে দেখে মানে পিসা বাপরে বাপ, কিন্তু কেমনে যে এই পর্যায়ে আসছে এটা দেখে না, তো নিজের কথা বলতে যে আমি ইয়ে কে আমি ইয়ে কে, হজরত ফুলপুরি রহমতুল্লাহ আলীকে সৌহত মে হজরত ফুলপুরি রহমতুল্লাহ আলী সৌহতে প্রথম থাকছে না হজরত হাকিম আফতাসুল রহমতুল্লাহ আলী, তো আমার আব্বাও এখনো সাঁতারিতে আগেও সাঁতারিতা তো বুয়েতে অন্যদের বাসা আর আমাদের বাসার মধ্যে আকাশপথের পার্থক্য ছিল, একদম সাদা মাটা, তারপর নতুন পর্দা সোফা। বড় হুজুর মরণ আবদুল্লাহ সাহেব হুজুরে আমরা বড় হুজুর বলতাম, তো উনি জিজ্ঞেস করছেন দেখবেন সাহেব এখানে কি হয়, বলে এখানে কিছু হয় না, এখানে বসে মানুষ আসলে মেহমানরা বসে, এখানে বলে যে একজন হাফেজ সাহেব রাখেন। দেখেন আমার আব্বা বলছেন যে একজন হুজুর দেন সুশুদ্ধ পূরণ করবেন, আর আল্লাহ কি বলে যে একজন হাফেজ সাহেব রাখেন, আপনার ছেলে ২৪ ঘন্টা হাফেজ সাহেব সাথে থাকে, খেলতে খেলতে হাফেজ হয়ে যাবে, খেলতে খেলতে হাফেজ হয়ে যাবে। আমার আব্বা এত কত বলছে কি বলতেছেন, আমার ঢুকেই নেই মাথায়, এটা হুজুর বলছেন আলহামদুলিল্লাহ। তো হুজুর তো মাঝে মাঝে আমার আব্বা আদর করতেন, দেখতে আসতেন, আমাদের আদর করতেন, আবার আসছেন হুজুর। ইব্রাহিম হাফেজ সাহেব কিছু বললেন না, হ্যাঁ আপনার ছেলে মাদ্রাসার কথা বললাম, তা আব্বা বলছেন যে হুজুর আমার তো পরিবারে কোনো হাফেজ নাই, আমার বিবির পরিবারে কোনো হাফেজ নাই। তো উনি বলছেন যে আল্লাহওয়ালা কি বলে আমার আমার বাচ্চার ইংরেজি বাংলার কি হবে, আমার আব্বা বলছেন ইংরেজি বাংলা সবাই তো ওখানে এগুলো জিজ্ঞেস করে ইংরেজি বাংলা, তো উনি বলছেন যে ইংরেজি বাংলা তো আকাশে বাতাসে, ইংরেজি বাংলা আকাশে বাতাসে, এটা শেখার জন্য আবার চিন্তা কি আছে, যেটা বলছে সেটাই করেন। এর মধ্যে যেহেতু আমার আব্বা কাকরা যাতায়াত করতেন, ১৯৭১ সালে বাংলাদেশে যখন যুদ্ধ শুরু হয় এক পর্যায়ে তারা তো মেহনতে বাইরে হয়ে যায়, লম্বা সময় আগেও লাগাইছেন, যখন ৭১ যুদ্ধ শুরু হয় ২৬ মার্চ ওই দিন রাত্রে আব্বা কাকে এলেছিলেন, তো দাওয়াত তবলিগের মেহনতের খুব মজবুত আব্বা, তখনও মজবুত। তো হাদিস রহমত রেগে বলছে যে এরকম আমার ছেলে ঘেস খাই দিব, আব্বা তশকিল হয়ে গেছে, ওই যে আব্দুল হুজুর বলছেন তশকিল হয়ে গেছে, ছেলের মাথা দিব। তা এমন উনি চিঠি লিখে দিয়েছেন, তো ওই চিঠি আমার আব্বা নিয়ে দিয়েছেন আব্দুল হুজুর, যে আমি তো হুজুর রাজি হয়ে গেছি, আপনি বলছেন ছেলের মাথা দেওয়ার জন্য, তো হুজুর তো বলছেন বাসায় হবে সাহেব নাকি, আর আমার আব্বা হুজুরে দেখা দিয়েছেন যে চাঁদপুরে পাঠিয়ে দেবেন, আপনারা সবাই চিনেন আমাদের মোহতাইম সাহেবের ওই মাদ্রাসার ছাত্র হাফেজ মহসিন সাহেব, মোহতাইম সাহেব মোস্তফা মধ্যে পড়ছেন মাওলানা হেফজুর রহমান সাহেব হুজুর, পরবর্তীতে উনি নিজের মাদ্রাসা করছেন, চিনেন না আপনারা হাফেজ মহসিন সাহেবের নাম শুনেন, আজকে শুনলেন তো অনেক বড় বুজুর্গ হাফেজ মহসিন সাহেব, হাফেজ মহসিন সাহেব, হাজি আব্দুল মুকির সাহেবের ছেলেরা ওনার ছাত্র, এবং তবলিগের ম্যাক্সিমাম মানুষের আলে মোলামা তাও তবলিগের স্বাধীনতার বাচ্চারা ওখানেই পড়ে চাঁদপুর, খুব সুন্দর মাদ্রাসা, আমি অনেক পড়ে গেছি। তো যখন নাকি আব্দুল্লাহ হুজুর আব্বাকে দেখাইছেন এই চিঠিটা, হুজুর পকেটে ভরে ফেলেছে এই চিঠি, পকেটে ভরেছে না, এত ছোট বাচ্চা এরা আপনি ওই চাঁদপুর দিয়ে না, আমার এখানে মাদ্রাসা হবে ওইখানে পড়বে, এটা আজিমপুর ফজলুল হক মাদ্রাসা, এখন গিয়ে দেখতে পারেন আপনারা কবরস্থানের পাশে। রাজা মিয়া সাহেব উনি রহমানিয়ার কম সেক্রেটারি ছিলেন, আল্লাহ নিয়ে গেছে ওনাকে অনেক, আল্লাহ তারা ওনাকে দিয়া রহমানিয়া অনেক দান করছেন উনি আমাদের জামিয়া রহমানিয়া, মুফতি সাহেব হুজুর শেখ লজি সাহেব হুজুরদের সাথে কমিটিতে দীর্ঘদিন ছিলেন, এই রাজা মিয়া অনেক মাদ্রাসায় এরকম ঈদ দিচ্ছেন পয়সা দিচ্ছেন। তো সত্যি সত্যি একটা ছাড় হলো, এখনো আপনার জানলা নাই দরজা তেমন নাই, ওইখানে আমাদেরকে হাফিজ হুজুর আমাদের তশরিফ আনলেন, স্কুলে যাব বড় হুজুরের বরকতে গেলাম মাদ্রাসায়, হাফিজ হুজুর আমাদের সবক দিলেন, এবং সত্যি সত্যি আমি হাফিজ হয়ে গেলাম, হাফিজ হুজুর আমার শেষ সবক শুনলেন, আমার হাফিজ হুজুর আমার কানে কানে বলছেন কথা তো আসতে বলছেন যে নামাজের মধ্যে নফল নামাজে বেশি বেশি কোরআন পড়বেন, নফল নামাজে থাকবে। আর হাজি আব্দুল মুখির সাহেব আমার আব্বাকে বলছে দেখো ওস্তাদের মেহনত কে যায় করে দিও না, যে বাচ্চারা হাফেজ বানাই তাদের স্কুলে ভর্তি করে দেবে, খবরদার, বহুত কষ্ট হয় একটা বাচ্চাকে হাফেজ বানাইতে, বাচ্চারও কষ্ট ওস্তাদের কষ্ট, রাত ৩টার সময় উঠতে হইতো, আমার দুই ভাই আমরা একসাথে বসছি, আমার ভাইটা খুব দুর্বল ছিল, দেখতাম যে ব্রাশের মধ্যে টুথপেস্ট লাগানো সিঁড়ির মধ্যে বসে ঘুমাই গেছে, এত ছোট বাচ্চা, আমিও ছোট ছিলাম, বাথরুমে গেলে ঘুমাই যেতাম আমরা, ওই বাইরে থেকে ঠক ঠক করতেছে বাথরুমে ঘুমাই গেছে, না আমাদের ছেলে ঘুমাই যেতাম, ৯.৫ বছর বয়সে একটা হাফেজ বাচ্চা হাফেজ হয়ে গেছে, ৭ বছর বাচ্চা হাফেজ হয়, ৭ বছর, আমি সেদিন আমার এক বন্ধু বললাম আমার বাচ্চা ৬.৫ বছর বয়সে হাফেজ হয়েছে, এইরকম একটা পরিবেশ দরকার আমাদের, দেখা যায় যে বুড়া মানুষ এমন কোন কিছু করতে পারে না, আবার শিখুক ভাই শিখুক, নামাজ তো দূরের কথা। এই জন্য রসুল্লাহ বলছেন যে অনেক লোক এই দুইটা নিয়ামত পায় কিন্তু ইঞ্জিনিয়ার মতো কি করতে পারে না, ওই যে কলস পাথর পাইলো লোহার দাম কমবো তারপরে কি বানাবো। এখন এরকম অনেক মানুষ হস ফরস করে হস করে ঘুরে গেলে জোয়ান গেলে হজে গেলে 10,000 করে না, আল্লাহ সৌমতে যাবো না। আমার আব্বা তো প্রত্যেক বছর আল্লাহ তালা ওনাকে হজে নিতেন, হাফিজ হুজুরের সৌমতে আল্লাহ তালা ওনাকে এমন কবুল করছেন, হাফিজ হুজুরের খাতে হিসেবে হজ করছেন, হজে যাওয়া শুরু হয়েছে। এক বছর হাফিজ হুজুর যাবেন না, আব্বা যাবেন, হাফিজ বলছেন না আপনি যাবেন না, আপনার সাথে কাজ আছে, আপনি এই বছর যাবেন না, তো এই বছর যান নাই। তাই আব্বা বলে যে ওই বছর যাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও যাই নাই, ফরজ হজ তো হয়েই গেছে, ফরজ হজ। হাফিজ হুজুরের সাথে আরো গুরুত্বপূর্ণ কাজ ছিল, হজরতের কথা শুনছি, তো এরপর থেকে আলহামদুলিল্লাহ লাগাতার বহু বছর হজ করছে আলহামদুলিল্লাহ। সেদিন মাওলানা মুফতি আব্দুর রহমান চৌধুরীর কথা শুনালেন, হাফিজ কামার সাহেব আপনারা অনেকে চিনবেন, বহুত বড় বুজুর্গ, মানে সাথে আপনার কালী তৈয়ব সাহেব রহমতুল্লাহ ওনার বাসায় গেছেন কিনা জানি না, কিন্তু আবুল হাসান নদভী বলেন বহু বছর থেকে 45 বছর থেকে ইস্তেমার ময়দানে যে দিল্লির মুরব্বীরা আসে ওনাদের মেজবান হন হবে হাফিজ কামার সাহেব। আমার সামনেই তো প্রায় 30 বছর হয়ে গেছে হাফিজ কামার ভাই। উনি আমাকে বললেন যে মুফতি আব্দুর রহমান সাহেব আমাকে বলছেন আমি আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ তুমি আমার 100 বার হজ উমরা করে তার মধ্যে থেকে নিও। তো মুফতি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই আমাকে বলছেন যে আলহামদুলিল্লাহ আমার 100 বার হজ উমরা হয়েছে। কিন্তু হজ উমরা কখন যাব, একটা তো আমার জীবনে হজ হয় নাই, এখন হজ ফরজ হয়েছে, এখন আমি বয়স আমার কম মনে করেন 16 বছর বয়স, তাহলে কি এখন হজে যাবে নাকি 32 বছর হওয়ার পর যাবে, কি বলেন? অন্তত বিয়ে শাদী করে যাবে, কি বলেন? এরকম সময় এই দীর্ঘ তা আমার তো হজ ফরজ হয়ে গেছে, আমি এই বছর হজে যাবো। তো ওনার আব্বাকে চিঠি লিখছেন, ওনার আব্বা লিখছেন যে তোমার বোনকে বিয়ে দিয়ে আগামী বছর আমি বাপ বেটা একসাথে যাবো। থানবীর রহমতুল্লাহ আলী ওনার আব্বা লিখছেন তোমার বোন বিয়ের উপযুক্ত হয়ে গেছে, বিয়ে দিয়া আগামী বছর বাপ বেটা একসাথে যাবো। কত সুন্দর কথা না, কি বলেন? ফখরুল সাহেব বলতেছিলেন যে আলেম ওলামারা আল্লাহ ওলাদের সৌভতে গেলে তখন তাদের মাথা খোলে, বড় আলেম হাদিস পড়তে হবে কার কাছে, মহাদ্দেশের কাছে, সবাই মহাদ্দেশ না, হাদিস পড়লেই মহাদ্দেশ হয়ে যায় না, আরেকজন মহাদ্দেশের কাছে পড়লে কি হয়। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বহু উস্তাদ কত শহরে গেছেন, আর কুফা নগরীর ব্যাপারে বলছেন, এখানে তো অনেক গেছি আমাদের সেখানে, কুফা কুফা মানে কি, কুফা না কি বলে, হ্যাঁ কুফা লাগছে না, অথচ কুফা নগরী এটা অত্যন্ত দামি নগরী, আফগানিস্তান আমাদের এখানে জন্ম হয়েছে, কুফা নগরীতে প্রথম ক্যান্টনমেন্ট সেক্রেটারিয়েট অমরুদ্দিনের হুকুম এই শহর, এই শহরে আব্দুল মাসউদকে পাঠিয়েছেন হদমর, আব্দুল মাসউদ এত বড় আলেম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার এলেমে শিখিয়ে দিয়েছেন, ওনার ছাত্র তার ছাত্র তার ছাত্র, ইমাম আহমদী বা তাবি, কিন্তু বড় বড় তাবিদের ছাত্র, সাহাবিদের কেউ দেখছেন উনি, এই জন্য তাবি, কিন্তু ওনার ওস্তাদরা তারা হলেন আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু আনহু ছাত্র ছাত্র আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু আনহু কে ওমর কুফায় পাঠিয়েছেন। তো কুফা নগরীতে আপনার বহু পদে সাহাবি ছিলেন, আব্দুল মাসউদ তো ছিলেনই, যখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু গেছেন ওনাকে স্বাগত জানানোর জন্য এত লোক কুফা থেকে বাইরে ওনাকে স্বাগত জানাইছেন, যে যারা বড় বড় সব মুহাদ্দিসিন ফুকাহা হযরত আব্দুল মাসউদের জন্য দোয়া করছেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, যে আল্লাহ তাআলা আব্দুল মাসউদ কে আল্লাহ তাআলা তার কবরকে নূরে ভরে দেন, যে তিনি এই শহরকে ওলামা দ্বারা ভরে দিয়েছেন। ওই আলেমদের কাছ থেকে ওই যে সিলসিলা এদের হযরত মানিফা, আমি কি বলতেছিলাম ওস্তাদ যত বড় আলেম দেখেন অত বড় ওস্তাদের কাছে পড়ছে, ইমাম বুখারী রহমতুল্লাহ জন্ম ইমাম আবু হানিফার মৃত্যুর 50 বছর পরে প্রায়, ইমাম আবু হানিফার মৃত্যু হলো 150 হিজরিতে আর ইমাম বুখারী জন্ম হলো 194 হিজরিতে, 194 হিজরি, এই থেকে ধোকা মানুষের হাদিস পড়লে কি হয়েছে, হাজার সবই ধারণা দেখা গেছে যে আহলে হাদিস তাকে বলছে দেখো জবে আছে ওয়াইদা তলাবতুম ফিল আরদি ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাহ ঘর থেকে বাইরে সফরে গেলে কসর করবা নামাজ তো ধারণা মতলব এক আহলে হাদিস কে সে খেতে কাজ করতে গেছে ওই জন্য কসর করো না এখানে কসর করো কেন এখানে তো কসর করুন কেন কই দেখো কোরআনে তো লেখা আছে এখন তো জবাব দিতে পারে না ওইখানে তো লেখা নাই কয়দিনে দূরত্ব গেলে কি করতে হবে ওখানে আছে ওইদা তরঙ্গ ফেলার যখন শহরে জমিনের বুকে বিচরণ করো নামাজ কসর করো গত এই জমা পড়াইছেন হলো ধানমন্ডি দমন এই বয়ানটা সবাই শোনা দরকার জবরদস্ত বয়ান করছেন আজকে যে বয়ানের ফকুল সাহেব বয়ান করছেন এই বয়ানের কারণে আমি এদিকে বাইরে পড়তেছি না মুফতি সাহেবের এই বয়ান বহু জায়গায় হুজুর করেন যে ডাইরেক্ট আমি আমল করবো করো আমার এক চাচা আমার আব্বা তো এত বড় হুজুর ওরা আপন মামাতো ভাই পন্ডিত আমার এক চাচা আর কি আমাদের চেয়ে অল্প বড় আল্লাহ এই ইন্তেকাল করছেন আল্লাহ ওনাকে মাফ করে দেন কিন্তু ঘটনাটা খুব ভয়ঙ্কর এটা কাছের মসজিদ আজান দিয়ে জবাব দিয়ে দিই আমরা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله لا حول ولا قوة إلا بالله العلي العظيم 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 الله أكبر الله أكبر لا إله إلا الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة الفضيلة وابعثه أخاه محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তো এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তো আমার চাচা সফরে গেছেন তো সফরে কসরের কথা আছে তো ইমামের পিছনে সবাই নামাজ পড়তেছে বন্ধু বান্ধব সব সফরে তোমার ইমাম চার আঘাত করেছে দুই আঘাত ফেরে আয়া করছে সারা ফেরা করেছে তো বলে গাড়ি ভাই এইটা কি করলেন কয় হাদিসে আছে চার আঘাত নামাজ কত হয়ে যায় সফর নামাজ কত আঘাত চার আঘাত দুই আঘাত না ইমাম ইমাম যদি চার আঘাত পড়ে ইমাম যদি মুখে মা তাহলে আপনি কি চার আঘাত আপনি মুসাফির কিন্তু কয় আঘাত পড়তে হবে সবাই জানে কিন্তু উনি এত বড় মহাদেশ যে উনি ইমামের পিছনে দুই আঘাতে সারা ফেরে আয়া করছে সবাই তো বলে কি করলেন আপনি আপনার হাদিসের মধ্যে তো এই কথা নাই ইমামের পিছনে পড়তে হবে তো এটা মাসলা হাদিসের ব্যাখ্যা তো এটা যদি আপনি একা পড়েন অথবা আগে মুসাফিরের পিছনে পড়েন তাহলে কয় রাখান দুই রাখান ঠিক এরকম দেখেন হাদিসের মধ্যে আসছে যে সূরা ফাতিহা যদি না পড়ে তাহলে নামাজই হবে না সালাতা ইল্লা বি ফাতিহাল কিতাব তারা আমাদের দাওয়াত তবলিগের সাথীরা এক জায়গায় জমা দেখেছে রাজশাহীতে যেখানে বাঘের মসজিদে এখন বেচারে সাধারণ মানুষ এগুলো জিজ্ঞেস করছে আমি মসজিদের যে ইমাম সাহেব অথবা ওইখানে এলাকার গণ্যমান্য ব্যক্তি যে আপনারা সুরা ফাতিহা পড়েন না কেন বলে না ইমাম সাহেব সুরা ফাতিহা বললে আমাদের কি হয়ে যায় ইমাম সাহেব সুরা ফাতিহা বললে হয় কিনা ভুল কথা বলছেন ঠিক কথা বলছেন এখন দেখেন খেলা বলছেন এখন বুঝেছে ইমাম সাহেব যদি খায় ইমাম সাহেব যদি খানা খায় তাহলে সবাই খাওয়া হয়ে যাবে রাস্তায় বাসায় বলে কিনা ইমাম সাহেব খেলে কি সবাই খাওয়া হয়ে যাবে এখন সাধারণ মানুষ না ওহ আমি ইমাম সব খেয়ে যাবো সব খাওয়া হয়ে যাবে আসলে তো বিষয়টা খাওয়ার বিষয় না এখানে হলো কি আমরা আল্লাহর দরবারে হাজির হয়েছি নামাজটা কি ইমাম সাহেব উনি মুখপত্র মুখপত্র থাকে কিনা আমরা যদি এখন মনে করেন যে মুফতি সাহেব হুজুরের সাথে কোন জায়গায় যাই মনে করেন হরদি হজুরের কাছে এখন তো হরদি হজুর নাই কোন আল্লাহ বড়ার কাছে গেলাম হুজুর আমাদের নিয়ে গেছেন অথবা কোন সরকারি কোন বড় কারো কাছে গেলাম মন্ত্রী সাহেবের কাছে গেলাম যে কোন একটা বিষয় যে হুজুর আমাদের এখান থেকে কিছু লোকের বাছাই করলেন যে আমার সাথে 20 জন লোক চলে ওইখানে যাওয়ার পরে হুজুরের নেতৃত্বে গেছি তাহলে কে কথা বলবে মানে হুজুর কথা বলবে এইটা হলো কথা হাদিসের মধ্যে যেরকম এটা আছে যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না লা সালাতা ইল্লা বি ফাতিহাল কিতাব হাদিস এটাও আছে মান কানা ইমামুন ফাকিরাতুল ইমামে কিরাতুল লাহু যার ইমাম আছে ইমামের কিরাতে তার কিরাত
বরং এই ব্যাপারে সবচেয়ে মজবুত দলিল হলো যখন কোরআন পড়া হবে মৌলিক ভাবে কোরআনে এটা বলা হয়েছে চুপ করে থাকো, ভালো করে কান লাগায় শোনো, তাহলে তোমার উপর রহমত হবে আল্লাহ। যখন কোরআন পড়া হবে তখন কি করতে হবে, চুপ করে ধরতে হবে, ইমামের পিছনে ইমাম পড়বে অন্যরা শুনবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি নামাজ পড়াইছে, এটা একটা দলিল, একজন এর পিছনে পড়তেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি বলছে কি হলো, আমি পড়তেছি আমার পিছন থেকে পড়ে আমাকে ডিস্টার্ব করো, একদিন নারাজ হয়ে বলছে যে একটা আংরা ঢুকাই দেবো মুখের ভিতরে, এত পড়া, এই জন্য আমাদের মাধ্যমে যাইনি নাই বিলকুল। আস্তে নামাজও চুপ থাকতে হবে, জোরে নামাজ হোক আস্তে নামাজ হোক, ইমামের কেরাত শোনা যায় ইমামের কেরাত শোনা না যায়, আমরা যারা ইক্তেদা করতেছি আমাদের কি নাই, কেরাত নাই, কেরাত কার, খুব গুরুত্বপূর্ণ মাস্তা এটা, এবং দলিল অনেক মজবুত এটা, এই হাদিসের উপর আমল তো হইতেছে। মুন ফারিদ একা গিয়ে নামাজ পড়বে, ইমাম সাহেব পড়তেছে, মুন ফারিদ পড়বে, ইমাম সাহেব পড়বে, তাহলে ইমাম সাহেব পড়লে তো অন্যদের পড়া হইতেছে, কিন্তু যদি সবাই পড়ি তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন এটা করতে। এই জন্য কোরআন শরীফে একটা ঘটনা আছে যে জিনদের একদল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কি এরকম কেন হলো, আমরা আগে যাইতে পারতাম বিভিন্ন জায়গায় বৈশা কথা শুনতে পারতাম, ঘটনা কি, এখন তো আকাশকে সুরক্ষিত পাইতেছে আমরা, তো তাদের কথা আছে যে তারা যখন নাকি এটা খুঁজতে বাইরে গেছে, তাদের এটা খুঁজতে বাইরে গেছে যে ঘটনা কি, পৃথিবীতে কিছু একটা ঘটছে আমরা জানি না কি ঘটছে, কোরআন শরীফে আল্লাহ বলছে, তারা খুঁজতে খুঁজতে এক জায়গায় আসছে, সেখানে দেখেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াইতেছে, তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে তারা এখন কথা কোথায় এরকম, তো একজন চুপ 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 আছে, তো শোনো পাঁচিব শোনো ইস্তামা, আল্লাহ ছোয়াশিব শব্দ ব্যবহার করছে, খুব মনোযোগ দিয়ে শুনছে, তো আল্লাহ তারা বলেন যে তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অজান্তে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনে তারা মুসলমান হয়ে গেছে, আল্লাহ তো নিজে বলছেন এটা ইস্তামা আনসিতু, তারা বলছে চুপ করো, ফালাম্মা কুদিয়া ওয়াল্লাউ ইলা ক্বাওমিহিম মুনদিরিন, তারা নিজেরাই মুসলমান হয়েছে, বরং দায়ী হয়ে গেছে তারা, তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরো মানুষ আরো জিনকে মুসলমান বানায় হাজির হয়েছে, তারা তারা আহলে কিতাব ছিল, এগুলো কোরআন মাজিদে আছে, একটা সূরা নাজিল সূরা জিন, আপনি দেখেন সূরা জিনের মধ্যে দুই জায়গায় আছে ঘটনা, সূরা আকাফে আছে, এই ঘটনাটা আলাদা ভাবে আবার সূরা জিনের মাধ্যমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আলাদা সূরা নাজিল হয়েছে, আপনি বলেন যে আমার কাছে ওই আসছে, যে জিনদের এক দল খুব মনোযোগ দিয়ে কোরআন শুনছে, তারপরে তারা কি হয়ে গেছে, হেদায়েত পেয়ে গেছে, এই জন্য আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রেখে আল্লাহ তালা দিনের উপর চলার যে একটা মেহনত, আল্লাহ তালা আমাদের সবাইকে এই মেহনত করে তৌফিক দান করে, এবং এটা লাগাতার করতে হবে, তাড়াতাড়ি করতে হবে। নবীদের ব্যাপারে আল্লাহ এটা বলছে যে তারা খুব দ্রুততার সাথে নেকির কাজে আগাইতেন, দেরি করতেন না, সমস্ত নবীরা নগদ নগদ, হযরত ইব্রাহিম হযরত মুসা আলাইহিস সালামের কথা আছে, আল্লাহ ডাকছেন তো আগেই গেছেন, তোমার কম কই আইসি যে আল্লাহ আপনি খুশি হবেন, আগে আগে উঠছে কোরআন শরীফে, ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত, নবীরা দ্বীনের নেকির কাজে দ্রুততার সাথে অগ্রসর হইতেন, আল্লাহ তাআলা বলছেন সারিউ দ্রুততার সাথে করো, সাবিকু আগে আগে প্রতিযোগিতামূলক ভাবে বলো, কে আগে, হযরত আবু হুরায়রা, হযরত আবু বকরের সাথে অন্যরা প্রতিযোগিতা করছেন কিনা, হযরত ওমর প্রতিযোগিতা করছেন কিনা, যে হযরত আবু বকরের সাথে এরা আমাদের জানা আছে কিনা, হযরত আবু বকরের সাথে প্রতিযোগিতা করছেন, সাহাবীরা পরস্পর প্রতিযোগিতা করছেন, যদি কারো ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতি, কেন জান্নাতি, কি আমল করে, এটা দেখার জন্য তার সাথে থেকে গেছেন, বিভিন্ন টেকনিক এখতিয়ার করছেন, এই জন্য আল্লাহ তালা আমাদেরকে এখন সুস্থ রাখছেন, আমাদেরকে আল্লাহ তালা কি দিচ্ছেন, সুস্থ দিচ্ছেন কিনা, অবসর আছে কিনা, এই তো অবসর, এই যে আমরা আসতে পারছি এখানে, এই সময় অন্য জায়গায় কাটতে পারতো কি না হইতো, এই যে আমি আপনাদের সাথে আসতে পারছি এটা আমার সৌভাগ্য, আমার আমার আব্বাকে দেখতে যাওয়ার কথা ছিল, তো চিন্তা করলাম যে এটাও তো একটা স্বভাবের কাজ, আপনাদের কাছে দোয়া নেই, আমি এখানে হাজির হইলাম, আল্লাহ তালা এই উচলে আমার আব্বাকে সুস্থ করে দেয়, অনেক অসুস্থ দীর্ঘদিন থেকে, বারবার হসপিটালে যেতেছে, এখন হসপিটালে ভর্তি আছেন, একটা 10 দিন হয়ে গেছে, এখন একটা অপারেশন হবে, মানে খুবই দুর্বল, আমার আবার রক্ত যেতেছিল, কি কারণে রক্ত যেতেছে সেটা মোটামুটি ডায়াগনোসিস হয়েছে, দুর্বল হয়ে গেছেন অনেক, কথা বলতে পারেন না অনেক সময়, তো ওই জন্য খুব দোয়া চাই, আমি নিজের জন্য দোয়া চাইতেছি, আল্লাহ তালা আমাদের মজলিসকে কবুল করেন, আল্লাহ তালা মুফতি সাহেব হুজুরকে এর ব্যাপারে কি বলবো, হুজুরের ইয়েটা আমি দেখছি, এই যে আপনার সিটি স্ক্যান, ডক্টর এখলাস ভাই উনি টেকনিক করে হুজুরের ওই হার্টেরও কি করেছে, ফুসফুস করতে গেছে, তো ওইটার উপর করার পরে হুজুরের যেটা দেখা গেছে যে হুজুরের বড় আর্টারি মেইন আর্টারি যে ওটা পুরো ব্লক, মানে প্রায় 100% ব্লক, জাপানের ডাক্তারদের কাছে পাঠিয়েছে, ওরা বলছে যে মুফতি সাহেব এই রোগী উনি তো এখন ফ্লাই করার মতো অবস্থায় নেই, অনেকে ওই বাইপাস এটা করালে ভালো, মানে স্ট্যান্ডে কি বলে থাকে ওপেন না, ওপেন না ওপেন করাতে গেলে উনি যে বয়স হয় যে এখন যে অবস্থা এটা ঠিক না, কিন্তু হুজুরের কোনো কিছু কমে নেই আলহামদুলিল্লাহ। হুজুর আমাদের কাছে বকা দিয়েছেন যারা আমরা এসব কথা বলতে গেছি হুজুরের কাছে এইটার ব্যাপারে একবার ভাইয়ের সাথে একটু, হ্যাঁ তো হুজুর বুঝতে পারছে যে আমি ওনারও বকা দিয়েছে আগে এবং ওই বকাটা আমার আমারও দিয়েছে, মানে ইমানের কমি তোমাদের। এই যে আল্লাহ ওনাদের যে সাহস, এই যে ওনাদের জজবা, মুফতি সাহেব হুজুর গতকাল শুক্রবার ঈদগাহ মসজিদে বয়ান করছেন, মাগরিবের পরে এখানে এসার আগ দিয়ে দীর্ঘ সময় বয়ান করছে, কতক্ষণ বয়ান করছে মানে ফকুল কি আছে সোয়া দশটা সাড়ে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট বয়ান করছে আরো বেশি। এই জন্য এইগুলো আমাদের আল্লাহ আমাদের সোহবতে আসবে তখন আমাদের দিন বোঝাও সহজ হবে, আমল করাও সহজ হবে। আমার আব্বা আল্লাহ আমাদের সোহবতে যখন আসছে তখন দিনের ব্যাপারে পূর্ণতা লাভ করছে, এটা ওনার বহু বয়ানে ছিল। আগে তো তবলিগে কত সময় লাগাইছে, কিন্তু হামিদুজুর রহমতের সোহবতে আসার পরে এই যে ঘরে পর্দা, সেটা এই পর্দা সবাই সাথে পর্দা যেগুলো আছে যেখানে যেখানে যেভাবে পর্দা, এটা হজরতের হুকুমে এটা আল্লাহ সহজ করে দিয়েছে, প্রফেসর সাহেব নজর হেফাজত করে সেটা এই পর্দা মেনে চলে। প্রথম দিনের যে হাফিজুর সবক দিয়েছেন আব্বাকে আল্লাহ তালা আমাদেরকে যেন আল্লাহ আমাদের সৌভতে এই ধরনের মজ দিয়েছে আল্লাহ তালা আসার তৌফিক দান করে। দাওয়াত তবলিগের মেহনত এটা তো অবশ্যই বহুত ফায়দা, হজরত তো গতকালকে দাওয়াত তবলিগের মেহনতের ব্যবহার করছে, জুম্মার পরে আছে তারপরে বড় বড় হুজুরের সব মোহতাবিম সাহেব হুজুর আমাদের, তারপরে মাওলানা আব্দুল কাইম সাহেব, মাওলানা বোরহান সাহেব হুজুর, মিজান মিজান কাসিম সাহেব, তারপরে ইব্রাহিম আজাদ সাহেব এবং মুফতি সাহেব, তাহলে কয়জন হলো ছয়জন হুজুর বয়ান করছে সব তবলিগের উপরে। এই জন্য আল্লাহ তালা যে আমার আব্বার কথা বললাম যে দাওয়াত তবলিগে সময় লাগাইছেন, হাফিজুর রহমতুল্লাহ সৌহতে গেছেন, আমাদেরকেও আমি যখন সালে যাবো সাথে সাথে রাজি হয়ে গেছে। মুফতি সাহেব হুজুর বলেন যে আমরা তো মার কাছে বসছি, আমার তো রোগ নেই সেরকম তো তবলিগ, কাজে দাওয়াত তবলিগের সাথীরা খুব নির্দ্বিধায় আল্লাহ আমাদের সম্পর্ক করতে পারেন, এটা কে বা কারা চলাইছে এবং এই কারণে এই তবলিগের ক্ষতিটা হয়েছে। যদি ইলিয়াস রহমতুল্লাহ যে হেদায়ত আছে ওই অনুযায়ী তবলিগ হইতো, তাহলে এই যে আমার আব্বার মতো এরকম বহু মানুষ পাওয়া হয়েছে, হাজি আব্দুল মুফিদ সাহেব রহমতুল্লাহ উনি যেরকম মানুষ ছিলেন যারা দেখছেন ওনাকে, আমি এরকম বাংলাদেশের এত ব্যক্তিত্ব সম্পন্ন লোক দেখি নাই, এতটা পাওয়ারফুল এত ব্যক্তিত্ব সম্পন্ন যে পুরো বিশ্বের লোকেরা যেই হোক ওনার সামনে দৈবা থাকতে হতো, উনি এত পাওয়ারফুল লোক ছিলেন। তো দাওয়াত তবলিগের মেহনত এটা বড় একটা আজীব মেহনত। আমার আব্বা উদাহরণ দিয়েছে যে আগের দিনে যে ওষুধ ছিল দেখেন বড় বড় সালসা খাইতো তাই না, আর এখন হলো ট্যাবলেট, জ্বর হয়েছে ট্যাবলেট ভালো বলে যে আগের দিনে আল্লাহ আল্লাহ পাঠাতে যাও জঙ্গলে যাও না, আর এখন তিন দিনে তবলিগে গিয়ে টাকাইতে ভালো হয়েছে। এই জন্য আল্লাহ তালা এটা তো আল্লাহ আল্লাহদের কাজ, আল্লাহ আল্লাহ করছেন এটা। এই জন্য আমরা খুব আস্থার সাথে আল্লাহ সম্পর্ক রাখবো, আমরা আল্লাহ রাস্তাও যাবো। মুফতি সাহেব হুজুর বিলকুল বিচার জোর দিতেছেন, আমার মেয়ের বিয়ে ঠিক করছি ছেলের ব্যাপারে হুজুরে বলছি, হুজুর বলছেন যে তোমার জামাই কি চিলা লাগাইছে, মানে যে হবু জামাই, তা আমি হুজুর তাই তো দাঁড়িয়ে না কয় চিলা না লাগে তো তোমার ইসলাম হবে না, বুঝো না এটা। এই জন্য মুফতি সাহেব হুজুরের সে ছেলা এটা খুব তবলিগের খুব মজা হুজুরের কাছে, হুজুর আমাদেরকে বলছেন যে লালবাগ মাদ্রাসায় আমি শিক্ষক হইলাম মাত্র একুশ বাইশ বছর বয়স হুজুরের, তো বলে আমার এখানে শিক্ষক রাখলো, আমি তো পড়ছি খুলনা মার্কেজে, আমার তো মনে ইচ্ছা ছিল যে একটা মাদ্রাসায় পড়াবো, আমার মনের মতো তবলিগ করবো, এখন আমি কি করবো সব তো করবো না হুজুর, এনে আমি কেমন তবলিগ করবো, যাক এখন আল্লাহ আমার মাদ্রাসা দিছে আমি এখানে মনের মতো তবলিগ করবো। দেখেন আমাদের মাদ্রাসা জিজ্ঞেস করে দেখেন কি বলো দেওয়া, আমি তো তবলিগ যখন গেছি আমার যে এই দাড়ি মোটামুটি পাকা শুরু হয়ে গেছে, আর আমরা অনুপ্রেরণা পাইছি অনুপ্রেরণা মুফতি সাহেব হুজুরের ভাইরা বড় আব্দুল হামিদ সাহেব হুজুর, উনিও বয়সকালে সার লাগাইছেন, আমাদের আব্দুল কাইম সাহেব সার লাগানোওয়ালা, বোরহান সাহেব সার লাগাইছেন, হাসান সিদ্দিক সার লাগাইছে, মাওলানা আব্দুল্লাহ আনোয়ার করিম সার লাগাইছে, অনেক হুজুর আমাদের এখানে মাওলানা উমর ফারুক সাহেব সার লাগাইছে, আরো খুঁজতে বাইরে হবে আরো অনেক, মাওলানা আনোয়ার সাহেব চালাইছে, অনেক বই হলো নাকি বলে এগারো দূর সমান। এই জন্য আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ আমাদের সৌভাগ্য এটা বহুত দামি, এটা একটা টেকনিক করে কে বা কাহারা এটাকে একটা ভিন্ন পথে এটাকে চালিত করার চেষ্টা করছে, অপক চেষ্টা আলহামদুলিল্লাহ তারা কামিয়াব হয় নাই, আলহামদুলিল্লাহ পুরো দুনিয়াতেই আল্লাহ তালা এটাকে হেফাজত করছে। আমাদের ইলিয়াস রহমতুল এখলাস আমাদের হজরত হরদীপ রহমতুল্লাহ বলতেন দেখো এক আদমিকে এখলাস দেখো আল্লাহ ইস কাম কো পুরি দুনিয়া মে ফেলা দে, এক আদমিকে এখলাস, এই জন্য এখলাস নসিব করেন আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে, এই এখলাসের জন্য আল্লাহ আমাদের সৌভাগ্য যেতে হবে। তো আজকে শেষ করে দিই, দাওয়াত তবলিগের কাজ করা কি ফরজ ওয়াজিব সুন্নত, না করলে গুনাহ হবে, গুনাহ হবে সবকিছু। আমাকে ইঞ্জিনিয়ার আব্দুল মুকিম সাহেব মধ্যে এত বললাম ওনার কথা বারবার, তা আমি একটা আমাকে উনি জিজ্ঞেস করছে তাকে এলে অমুক বুজুর্গ উনি বলছেন যে লড়কি ঘরকার খানা নেই খাতা, মেয়ের বাড়ি খানা খাই না, তো মেয়ের বাড়ি খানা এটা মেয়ের বাড়ি খানা এটা কি? তাই বললাম যে এটা তো মাকে হারিনি, বলে যে আমার তো কি কারণে, বললাম যে মেয়ের লোক দেখানো হয়, জোর জবরদস্তি হয়, আমার তো এরকম না, আমার সামর্থ্য আছে, আবার আমি লোক দেখানো করতেছি না, আজকে একজন অফিসের মতো। তো আমি ওনাকে বুঝাইছি ব্যাপারটা, তো এক পর্যায়ে বলতে ঘোরা হবে নাকি ভাই, বলছে ঘোরা হবে কিনা সেটা আমি জানি না, ওলামায়ে কিরাম যেরকম ভাবে বলছে সেরকম করা দরকার। তো তাও তুমি কি মেহনত, এটা কাদের মেহনত? ওলামায়ে মেহনত, এই জন্য আমাকে ওনাদের সাথে সম্পর্ক করে কাজটা করা দরকার। আল্লাহ তালা আমাদেরকে এই কাজের মূল্যায়ন করার তৌফিক দান করে। ওমরার সফরে মুকিম ছিলাম, কিন্তু একদিন মক্কায় সকালে দশটায় মদিনা উদ্দেশ্যে রওনা দিয়ে ওই দিনই রাত্রে দশটায় মক্কা উদ্দেশ্যে রওনা দিয়ে তাহাজ্জুদের আযানের সময় মক্কায় আসে। এক্ষেত্রে মুকিম বহাল থাকবো কি? চলে আসতে তো বহাল আছে, যেহেতু সে রাত্রে যাপন করে নাই চলে আসছে, মুকিমই থাকবে। দাজ্জাল ইহুদি বংশোদ্ভূত হবে, তাহলে সে কি মানুষের মাধ্যমে যখন করবে, মানুষের মাধ্যমে যখন করবে কিনা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যে কথা বোঝা যায় যে সে তো আছে, জন্মগ্রহণ করে ফেলছে, মানুষের মধ্যে আসছে। যেহেতু ফজর আযান বর্তমান যেটা বিশ মিনিট, সেই হিসাবে তাহাজ্জুদের নামাজ সর্বশেষ কয়টা পর্যন্ত পড়া যাবে? এই চারটা বিশের একটু আগে শেষ করে দিলে হবে। মানে হুজুরের মুফতি সাহেব যে ক্যালেন্ডার আছে, ওই বলা আছে যে খাওয়া শেষ, তো এরপরে পড়া যায়, বাকি খাওয়া শেষ ওই সময় তাহাজ্জুদও পড়া শেষ করা ভালো। কারণ ফজরের ওয়াক্ত হয়ে গেলে তখন কিন্তু আপনার তাহাজ্জুদ পড়া যায় না, তখন শুধু কি পড়া যায়, শুধু সুন্নত। কাজে এটা যখন সন্দেহের মধ্যে যদি পড়ে যায়, কাজে ওই সময় না পড়াটাই ভালো। কোন কোন আলেম বলেন কঙ্কর পিলারে মারতে হবে, না পিলারে না, ওই ওয়াকার ভিতরে পড়লেই হবে, বাকি পিলারে লাগাইতে পারলে ভালো। কঙ্কর পিলারে লাগাইতে পারলে ভালো, বাকি ভিতরে পড়লেই হবে। যে বেষ্টনী আছে বেষ্টনীর ভিতরে পড়লো। মদিনায় যদি মক্কা থেকে একাধিকবার যাওয়া হয়, তবে প্রতিবারই মদিনা থেকে মক্কা আসার সময় ওমরা এরা বাঁধতে হবে। হ্যাঁ, মদিনা থেকে মক্কা আসতে গেলে প্রত্যেকবারই এরা বাঁধতে হবে, মেকাতের বাইরে যেহেতু, মেকাতের বাইরে, এই জন্য প্রত্যেকবারই। এমনকি টাইফে গেলেও যতবার যাবে, যারা নাকি ওইখানে যাওয়া আসা করে ব্যবসা বাণিজ্য করে তাদের মাথা ভিন্ন, কিন্তু যারা বাইরে থেকে ওইখানে গেছি আমরা, আমরা যতবার মেকাতের বাইরে যাবো ততবার ভিতরে ঢোকার সময় দেখি করতে হবে। এই জন্য টাইফ থেকে আসলেও এরা বাইরে আসতে হবে। হুজুর আপনার কাছ থেকে বেহেশতে জানা অজানা মজার বিষয়গুলো বিস্তারিত জানতে চাই, একদিন সময় নিয়ে আমাদেরকে এই বিষয়ে জানানোর অনুরোধ করছি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সবাইকে এই মজার বিষয়, আসলে খুব মজার, এগুলো তো আসলে আলোচনার বিষয়। মাহদি আলী ইসলাম রিজওয়ানের পরিচয় প্রকাশের মুহূর্তে পৃথিবীর অবস্থা কি? বর্তমান যুগের মতো টেকনোলজিপূর্ণ অস্ত্র শস্ত্র সম্পূর্ণ জকজমক তালার কোঠায় থাকবে, নাকি সবকিছু বিলীন হয়ে ঢাল তলোয়ারে যাবে? না, এই ধরনের কোন বিষয় নাই। কোরআন শরীফে যেটা আছে, কিয়ামতের সময় সবকিছু হবে। হযরত ঈসা আলাইহিস সালাম যখন আসবে তখন যেরকম বলা বোঝা যায় যে লড়াই অন্যরকম ভাবে হবে, কিন্তু এটার জন্য তো একদম সব, এটা তো কিয়ামতের সময় হবে, সবকিছু একদম নাই হয়ে যাওয়া এরকম না। এটার সাথে হযরত মাহদির আসার কোন বিরোধ নাই, এই অবস্থায় আসতে পারে। বাংলায় বয়ানের পর, ইমামের ঘোষণার পর সকল মুসলি চার রাকাত কাবলা জুমা নামাজ পড়ে, কিন্তু বাদ আল জুমা চার রাকাত নামাজ অধিকাংশ মুসলিম না পড়ে মসজিদ থেকে চলে আসে, কি কারণে এমনটি হচ্ছে? এই বাদ আল নামাজ না পড়লে কি জুমার নামাজ পরিপূর্ণ হবে? তো যেরকম কাবল জুমা চার রাকাত নামাজ সুন্নতে মুআক্কাদা, বাদ আল জুমা চার রাকাত নামাজ কি সুন্নতে মুআক্কাদা? যদি মসজিদ না পড়ে ঘরে পড়তে হবে, পড়তে হবে। এটা আল্লাহ তাআলা আমাদেরকে চার রাকাত কাবল জুমা, বাদ আল জুমা এবং এরপরে আরো দুই রাকাত মোট জুমা নামাজ পর ছয় রাকাত নামাজ আছে,
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا ناصر يا عزيز يا مغني يا صمد يا حليم يا كريم يا واسع المغفرة اللهم إنا نسألك بأننا نشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم يا حي يا قيوم برحمتك نستغيث اصلح لنا شأننا كله ولا تكلنا الى انفسنا طرفة عين اي الله مهرباني করে আজকে শনিবার হল মুফতি সাহেব হুজুরের মজলিসে আপনি কবুল হুজুর করেন আই আল্লাহ আমাদেরকে এই সম্মানিত মাস জিলকদ মাসে আই আল্লাহ গুনাহ মুক্ত ভাবে আই আল্লাহ সময় অতিবাহিত করে তৌফিক দান করেন আই আল্লাহ বেশি বেশি কোরআন তেলাওয়াত জিকির যার যতটুকু সামর্থ্য আছে নিয়মিত ভাবে যে আমল গুলো করা দরকার
আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে এবং কিছু সময় কোরআন তেলাওয়াত করা, জিকির করা, কিছু সময় দুরুদ শরীফ পড়া, কিছু সময় ইস্তেগফার, কিছু সময় লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অন্তত 100 বার এক 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 তসবিহ আল্লাহ আমাদেরকে পড়া তৌফিক দান করে, আল্লাহ তাহাজ্জুদ আদায় করা তৌফিক দান করে, ইশরাক এবং চাষ আদায় করা তৌফিক দান করে, আল্লাহ ওয়াবিন আদায় করা তৌফিক দান করে। আল্লাহ 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 বলেন যে এই চার মাস সম্মানিত মাসগুলা যদি কেউ সঠিকভাবে নেক আমলের মধ্যে অতিবাহিত করতে পারে, গুনাহ থেকে বেঁচে চলতে পারে, বাকি 8 মাস নেকি করা এবং গুনাহ থেকে বাঁচা তার জন্য সহজ হয়ে যায়। আল্লাহর জন্য আমরা দোয়া চাইতেছি আল্লাহ আমাদেরকে এই সম্মানিত মাসে আমরা উপনীত দীর্ঘ মাসে আল্লাহ একদিন পর পর রোজা রাখার তৌফিক দান করেন, আল্লাহ মেহরবানি করে জিকির তেলাওয়াতের তৌফিক দান করেন, বিশেষভাবে আমাদের সবাইকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন, নজর হেফাজত করার তৌফিক দান করেন, আল্লাহ আমাদের শক্তিশালী করে দেন, আমাদের অন্তর্দৃষ্টি খুলে দেন, আল্লাহ আমাদের অন্তরের আল্লাহ দরজা আমাদের অন্তরকে খুলে দেন, আল্লাহ শরীহ সদর করে দেন, আল্লাহ আল্লাহ ওয়ালাদের সোহবতে আল্লাহ আমাদেরকে এরকম ভাবে আমরা যে আসতেছি আল্লাহ আমাদেরকে আল্লাহ নিয়মিত আসার তৌফিক দান করে, আল্লাহ এবং ওনাদের যে সবক এবং ওনাদের যে দিন হৃদায়ত তৌফিক দান করেন, আল্লাহ আমাদের এই খানকা আল্লাহ এবং যত খানকা আছে সমস্ত খানকাকে আপনি হেফাজত করেন, দাওয়াত তবলীগের মাদ্রাসাগুলোকে হেফাজত করেন, মাদ্রাসাগুলোকে হেফাজত করেন, আল্লাহ মেহনত করেন ওনাদের পরস্পরের মিল মহব্বত দান করেন, আল্লাহ সমস্ত ফেতনা থেকে হেফাজত করেন, অমুসলিমদের ষড়যন্ত্র থেকে মুসলিম বিশ্বকে হেফাজত করেন, আল্লাহ ওলামায়ে কেরামের সাথে মুসলমানদেরকে আল্লাহ সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করেন, মাশায়েখদের সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করেন, আল্লাহ আমাদের যে সমস্ত আল্লাহ ওয়ালা জীবিত আছেন আল্লাহ বিশ্বকর ভাষা হামিদুর রহমান সাহেব মুফতি মোসল্লাহ সাহেব দামা বরকাত হোক, আরো যে সমস্ত আল্লাহ ওয়ালা জীবিত অসুস্থ আল্লাহ তাদেরকে শেফায়ে কামেল আজের নসিব করেন, আল্লাহ তাদেরকে হায়াত তৈবা নসিব করেন, আমাদেরকেও তাদের সংসর্গে হায়াত তৈবা নসিব করেন, আল্লাহ যারা হজে যাবে তাদের হজে যাওয়া সহজ করে দেন, হজরত মুফতি সাহেব হুজুর প্রফেসর হামিদুর রহমান সাহেব দামা বরকাত হোক, আরো হুজুর গুলা হজে যাবেন, আল্লাহ তাদের সাথে যারা যাবেন আল্লাহ আমাদেরকেও যাওয়ার তৌফিক দান করেন, আল্লাহ যারা যাবেন এবং যারা যারা ইচ্ছা করতেছেন আল্লাহ সকলের যাওয়া আপনি সহজ করে দেন, আল্লাহ মেহরবানি করে তাদেরকে হজে মাবরুর নসিব করেন, আল্লাহ হজে যাওয়া শুরু হয়ে গেছে আল্লাহ যারা হজে গেছে তাদেরকে সুস্থ রাখেন, আল্লাহ যারা হজে যাবেন তাদের জন্য সমস্ত প্রতিবন্ধক দূর করে দেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক, আল্লাহ যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করেন, ঋণ গ্রস্তদের ঋণ শোধ করার সুব্যবস্থা করে দিন, যাদের কর্মসংস্থানের ব্যবস্থা তাদের জন্য হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দিন, আল্লাহ যে সমস্ত মুসলমান আত্মীয় স্বজন আল্লাহ যাদের পিতা মাতা শ্বশুর শাশুড়ি কবরে চলে গেছেন তাদের কবরকে জান্নাতের সাথে সম্পৃক্ত করে দেন, আল্লাহ আমাদের সন্তানদেরকে কবুল করেন, আল্লাহ আমাদের স্ত্রীদেরকে কবুল করেন, আল্লাহ তাদের জেহেন জাকাওয়াত বানায় দেন, হাফেজ আলিম হিসেবে রব্বানি হিসেবে আপনি কবুল করেন, আল্লাহ আমাদেরকেও আপনি আমাদের যারা আমরা হাফেজ হতে পারি নাই আল্লাহ তাদেরকে হাফেজ হওয়ার তৌফিক দান করে, অন্তত হাফেজ হওয়ার পাক্কা নিয়ত করে মুখস্থ শুরু করার তৌফিক দান করে, আমাদেরকে অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করে, আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি وحسن عبادتك اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم ارحمنا بترك المعاصي اللهم إن مغفرتك أوسع من ذنوبنا ورحمتك أرجى عندنا من عملنا رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وصلى الله تعالى عليه